Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান অবস্থা। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ শেগুফতা। যেমনটি কিনা শুনলেনি এই মাত্র শেগুফতার কাছে, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র অর্থনীতির বর্তমান অবস্থা। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমাম, উইসকানসিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ফরিদা খান পার্কসাইড কিনোসা উইসকানসিন থেকে, এবং ডিট্রয়েট মিশিগান থেকে এড্রিয়ান কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর আহসান হাবিব। এই তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। আজকের এই আলোচনা শুরু করবার আগে একটুখানি পটভূমি রচনার লক্ষ্যে, ভিত গড়ার উদ্দেশ্যে আমাদের অনেক শ্রোতার অনেক জিজ্ঞাসার প্রেক্ষাপটে আমরা কোনো প্রশ্নে যাবার আগে অতিথি উত্তরদাতাদের কাছ থেকে জানতে চাইব, যুক্তরাষ্ট্র অর্থনীতির বিশাল অঙ্কের লক্ষ কোটি ডলারের যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করে পরবর্তী এক দশকে ব্যয় সংকোচন ও রাজস্ব বৃদ্ধির মধ্যে দিয়ে সমতা বিধানের যে সর্বসাম্প্রতিক প্রস্তাব উত্থাপিত হয়েছে রিপাবলিকান দলের কংগ্রেস বিধায়ক পল রায়ানের পক্ষ থেকে, এবং তারও আগে প্রেসিডেন্ট ওবামার তরফে এ ব্যাপারে দশক স্থায়ী বাজেট পরিকল্পনায় যেসব সুপারিশ করা হয়েছে সে সম্পর্কে কিছু বলার জন্য প্রথমেই যাচ্ছি ম্যারিল্যান্ডে ডক্টর হাসান ইমামের কাছে। ডক্টর হাসান ইমাম,
এটা গুরুতর সমস্যা, কারণ দুই দলের তারা সমাজকে বিবর্তনটা কিভাবে দেখে সেটা সম্পূর্ণ আলাদা। সেই কারণে রায়ান প্ল্যান যেটাকে বলে সেটা এই বাজেটের সমতা আনবে 2014-23 সালের ভিতরে, 2023 সালে হবে, এবং সেটা
এই 10 বছরের ভিতরে,
হ্যাঁ 10 বছরের ভিতরে আর কি। এবং তাতে বর্তমান যে ডেফিসিটের যে ঘাটতির যে পরিমাণ তার থেকে 4.6 ট্রিলিয়ন কম হবে, কোনো এরপরে আর কোনো রেভিনিউ অ্যাডজাস্টমেন্ট হবে না, এই সবটাই আসবে ব্যয় সংকোচনের মাধ্যমে। যেমন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটা জিওপি ঘৃণাভরে বলে ওবামা কেয়ার, সেটাকে ডিফান্ড করা, এবং মেডিকেইড এর জন্য যে টাকাটা স্টেটকে, লোকের যেটা এন্টাইটলমেন্ট সেটা স্টেটকে ব্লক গ্রান্ট হিসাবে দেওয়া, যেটা শেষ হয়ে গেলে এই দরিদ্র ব্যক্তিরা তারা নিজেদের উপর নির্ভরশীল হবে, ফার্ম সাবসিডিজ কিছু কাটা হবে, ফুড স্ট্যাম্পস কাটা হবে, কিন্তু অয়েল এবং গ্যাস মোটেই কাটা হবে না। অতএব আজকে পত্রিকাতে বলা হচ্ছে এটা যে ডেনা মিল ব্যাংকের কলামে, এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা কি বলে আমি বলবো যে আয়োজন। সিনেট প্ল্যানটা আগামী আজকেই বেরোবে, সেখানে ধরে নেওয়া হয়েছে যে এই ট্যাক্স রেভিনিউ আরো 1 ট্রিলিয়ন আগামী 10 বছরে বাড়বে, অবশ্যই একই সঙ্গে 100 বিলিয়ন হবে জবস প্যাকেজে। অতএব ওই, কিন্তু দুই দলই বলছে যে এইভাবেই ডেফিসিটের সমতা, ডেফিসিটটা শেষ করা হবে আর কি। কিন্তু একটা জিনিস এটা লোকে একদম বলে না এবং এটা মোটেই আলোচিত হয় না, সেটা হচ্ছে যে যদি ইউনাইটেড স্টেটসের ডেফিসিট না থাকে তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্যে, বৈদেশিক বাণিজ্য, বিশ্ব বৈদেশিক বাণিজ্যের জন্য যে লিকুইডিটি প্রয়োজন সেটা আসবে কোত্থেকে? এবং সেটা আসতে পারে IMF এর কাছ থেকে, যদি IMF এর ক্যাপিটাল বেস যেটাকে বলে দান ক্ষমতা বাড়ানো হয়, কিন্তু সেটা তো কংগ্রেস বিশেষ করে হাউস সেটাতে বাধা দিয়ে বসে আছে। তো এখন যদি এই যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যয় সংকোচনের ফলে যে বৈদেশিক বাণিজ্য সংকুচিত হওয়ার সম্ভাবনা, সেটা খুবই দুঃখজনক হবে।
জি, বলা হচ্ছে যে পরবর্তী এক দশকে অর্থাৎ কিনা এক ডেকেডে মোট ব্যয় ধরা হয়েছে 41,05,000 কোটি ডলার, এবং আয়, রাজস্ব আয় ধরা হয়েছে 40,02,000 কোটি ডলার। জি, রায়ান প্ল্যানে। তো ডক্টর ফরিদা খান, বাজেট ডেফিসিট কমাতে রিপাবলিকানরা কি করতে বলছেন, ডেমোক্রাটরা কি করতে চাইছেন?
আসলে আমি একটু প্রফেসর ডক্টর হাসান ইমাম যা বলেছেন ওটা সম্বন্ধে আরেকটু বলতে চাচ্ছি। যেটা হচ্ছে যে উনি খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন, যেটা হচ্ছে যে ইউএস ডেফিসিট যদি না হয় তাহলে বিদেশে লিকুইডিটি হবে কোথেকে, বিদেশে ডলার্স আসবে কোথেকে পেমেন্ট করতে, কারণ বেশিরভাগ দেশ ডলার রিজার্ভ ব্যবহার করে এবং বিদেশে যথেষ্ট ডলার দরকার। এবং তাছাড়া শুধু না, যদি ইউএস এর গ্রোথ এবং জিডিপি না বাড়ে তাহলে এখান থেকে আমদানির ডিমান্ড আসবে কোথেকে, মানে আমরা ইউএস এ যা থেকে যা কিনি সারা বিশ্ব সেটা এক্সপোর্ট করতে পারে, কিন্তু এখানে যদি মার্কেটটা শ্রিঙ্ক করে তাহলে অন্যখানে গ্রোথ শ্রিঙ্ক করবে, যেমন চায়না, যেমন ইন্ডিয়া ইত্যাদি। তো এখানে গ্রোথ কি আমরা দেখছি, আপনি যদি দেখেন গত বছর একটু রিকভারি হয়েছিল কিন্তু একদম শেষে 2012 সালের ফোর্থ কোয়ার্টারে গ্রোথ খুব কমে গেছে, এবং তার সাথে আমরা এখন দেখছি যে ইম্পোর্টসও খুব কমে গেছে। যদিও এই এই ইম্পোর্টটা কিছুটা তেলের সাথে মানে কানেক্টেড, এবং হয়তো টোটালি যে গ্রোথ কমে গেছে, ইনকাম কমে গেছে তার সাথে ডিরেক্টলি হয়তো রিলেটেড না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইউএস যদি গ্রো না করে তাহলে সারা পৃথিবী শ্রিঙ্ক করবে, এবং এই বিরাট একটা রিসেশনের পর গ্রোথটা খুবই দরকার এবং জবস খুবই দরকার। আমরা দেখছি যে আনএমপ্লয়মেন্ট আস্তে আস্তে কিছুটা পড়তে চেষ্টা করছে, এবং এই দেশে এটা এটা সরকার চালায় না, প্রাইভেট সেক্টর চালায়, এবং সবারই কনফিডেন্স থাকতে হবে এই অর্থনীতির উপরে যাতে এটা চলে। কিন্তু রিসেশন থেকে যখন বের হই আমরা, সরকারের তো চাকরি কিছু বানাতে হবে, এবং সরকার ইজ দ্য ড্রাইভার অফ দ্য পাথ আউট অফ রিসেশন এই দেশে, সবসময় তা হয়েছে। তো এবার আমরা দেখছি তা হয়নি। আপনি যদি অন্যান্য রিসেশনের সাথে কম্পেয়ার করেন, দেখবেন, তুলনা করেন, দেখবেন যে এবার ফেডারেল জবস সব কেটেছে, এবং এত কেটেছে যে কোনোভাবে উপায় নাই যে এই রিকভারিটা স্টেবল করার। তো আমার মতে এটা হচ্ছে সবচেয়ে গুরুতর প্রবলেম, এবং ডেফিসিট তো হবেই রিসেশনের পরে, এটা না হলে আমরা রিকভার কি করবো কি করে। কিন্তু কিভাবে যে সারা আমেরিকান পাবলিক একটা ভয় নিয়ে আছে যে আমাদের ডেফিসিট বাড়বে, আমাদের ডেট বাড়বে, এবং আমরা এগুলো শোধ করতে পারবো না। এই রিসেশনের সময় পার্সোনাল ডেটের যে ক্রাইসিস হয়েছিল, অনেকে অনেক মানে তাদের বাসার এগেনস্টে মর্গেজ বড় করেছিল, তারপরে সেটা শোধ করতে পারেনি, তারা ভাবছে যে সরকারেরও কোনোভাবে ওই একই প্রবলেম আছে, কিন্তু সেটা তো নেই। সুতরাং আমার মনে হয় এই পুরো ইউএস এখন একটা মিথ্যা ভয়ের
প্রেসিডেন্ট ওবামাও বলেছিলেন যে বেকার হার আগে যেমন দ্বিত্ব সংখ্যায় ছিল, ডাবল ডিজিটে ছিল, সেখান থেকে কমে এখন 7.3 নেমে এসেছে। এবং ডক্টর হাসান ইমাম, আমাদের অনুষ্ঠানে একাধিকবার এইভাবে বেকার হার কমবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বলেছিলেন যে স্লোলি, মানে ধীর গতিতে কমবে, কিন্তু কমবে। ডক্টর হাসান হাবিব, বাজেটে অর্থ ব্যবস্থায় সমতা বিধানের লক্ষ্য কিভাবে পূরণ করতে বলা হচ্ছে দ্বিদলীয় বলা ঠিক হবে না, প্রধান দুই দলের ভিন্ন ভিন্ন এই অ্যাপ্রোচে?
প্রথম কথা বলতে চাই যে বাজেট সম্বন্ধে কিংবা রায়ন প্ল্যান যেগুলো বলছে এগুলো সবই যাকে বলা যায় রেটোরিক, কথার কথা, কিন্তু সত্যিকারে কাজ হবে বলে মনে হয় না। আমি আগেও দেখেছি গত 30 বছরে গ্রাম হোল্ডিংস প্ল্যান, অন্যান্য প্ল্যান, কোনোটাই আলটিমেটলি কাজে আসে না, যা ওয়াশিংটনে হওয়ার হতেই থাকে। তো বাজেট সম্মত ব্যাপারে আমার খুব একটা আশা নেই। যদি রায়ন প্ল্যান আসে কিছু কাট করবে, মেডিকেলে কাট করবে, অন্যান্য সোশ্যাল প্রোগ্রাম কাট করবে, এবং ডিফেন্স খুব বেশি কাট করবে না,
ফেডারেল এমপ্লয়িজদের পেনশনও কিছু
কাট করবে বলছে। এবং অ্যাকচুয়ালি কিন্তু ডেমোক্রেটরা কোনো প্ল্যান দেয়নি সুপার বাজেট সম্বন্ধে।
আজকে
সিনেট থেকে একটা আসার কথা আছে, দেখি কি বলে তারা। কিন্তু আলটিমেটলি আমার যে ধারণা, এদের কোনোটাই বাস্তবায়িত হবে না, মোটামুটি খরচ চলতেই থাকবে। বিকজ যখনই কাটের প্রশ্ন আসবে, বিভিন্ন ওয়াশিংটন ভরা তো লক্ষ লক্ষ লবিস্ট আছে, লবিস্টরা সিনেটরদের ইনফ্লুয়েন্স করে সবগুলোই ডাইলিউট করে দেবে। তো কাট হবে না, ডেফিসিট চলতে থাকবে। আর ডেফিসিট আর রিসেশন ব্যাপারে আমার
আপনি যখন বলছেন যে ডেফিসিট চলতে থাকবে, ডেফিসিট চলতে থাকবে অনাদিকাল পর্যন্ত, আমাদের সন্তান সন্ততিদের সময় পর্যন্ত,
সেটাই তো ভয়, সেরকমই হচ্ছে, মানে
আশঙ্কা তো সেটাই,
আশঙ্কা সেটাই আমার আশঙ্কা। এবং কুমার কোন একটু একটু এই বছর দেখেন মাত্র $44 বিলিয়ন
না, কিন্তু এই ঋণ তো আমাদের উপরে, আমেরিকার মানুষের উপরে, এবং এই ঋণ আমেরিকার মানুষকেই পরিশোধ করতে হবে, বাইরে থেকে কেউ এসে তো পরিশোধ করবে না।
এক্স্যাক্টলি, তখন একটা ভিন্ন, যদি এখানে একটা মজার ব্যাপার আছে, মোস্ট অফ দ্য ঋণ যদি আমেরিকার মানুষের ঋণ আমেরিকার উপরেই থাকে, যখন পরিশোধ করবো সেই টাকাটা আমেরিকানরাই পাবে, কিন্তু মাঝখান দিয়ে একটা বিরাট একটা ডিসলোকেশন হবে। মনে করেন আমি আমি গভর্নমেন্ট আমার কাছে টাকা ধার নিয়েছে, পরে আরেকজনের কাছে ট্যাক্স নিয়ে আমাকে টাকা দেবে, আমি আমেরিকান, টাকাটা আমি পাবো, কিন্তু ওই ট্যাক্স নেওয়া কিছু লোকের দুর্ভোগ অনেক কিছু হবে এবং গভর্নমেন্টের খরচ কমে যাবে, মানে ব্যয় কমে যাবে।
আমাদের 3 অতিথি উত্তরদাতা ডক্টর ফরিদা খান, ডক্টর আহসান হাবিব এবং ডক্টর হাসান ইমাম, আপনাদের সংক্ষিপ্ত মন্তব্যের জন্য ধন্যবাদ। এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ আমাদের উদ্দেশ্য নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথম কলারের কাছে যাচ্ছি, কল করছেন নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ। হ্যালো,
আমি আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে বলছি। আমার ছোট্ট দুটি প্রশ্ন, একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কি চলতি বছরে মন্দা থেকে মুক্তি পাবে, আরেকটি হলো তাছাড়া 2013 সালে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি আরো বাড়বে কি? ধন্যবাদ।
ডক্টর হাসান ইমাম, মন্দা থেকে মুক্তি পাবে কিনা চলতি বছরে?
ইকোনমিক্সে যখন এই প্রশ্নগুলো করা হয় সেটা প্রায় আকাশে ঢিল ছোড়ার মতন আর কি, কারণ ইকোনমিক্স একটা প্রফেশন হিসাবে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। প্রথম কতগুলো হিসাব দেখি। সিবিআই মনে করেছে, সিবিও, কংগ্রেশনাল বাজেট অফিস, যে যদি সিকোয়েস্টারটা কার্যকরী হয়, এখন পর্যন্ত হচ্ছে, তাহলে 0.6% কমে যাবে প্রজেক্টেড জিডিপির যে অগ্রগতি সেটা 2 থেকে, সেটা একটা মহা সমস্যা। জর্জ মেসন ইউনিভার্সিটির এক অধ্যাপক, তিনি মনে করেন যে এটা প্রায় এর ক্ষতি ওই আরও অনেক বেশি হবে এখন, এবং কোনো মতেই যে জিডিপির যে অগ্রগতি দেখা যাচ্ছিল সেটা 2.5-এর উপরে যাবে এটা কেউ বলতে সাহস করবে না। মুদ্রাস্ফীতি সম্পর্কে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে বক্তব্য সেটা হচ্ছে যে এটা মোটামুটি কমই থাকবে, এটা যদি 2-এর উপরে যায় তাহলে তখন ফেডারেল রিজার্ভ কিছু কার্য কর্মকাণ্ডও শুরু করবে, কিন্তু আপাতত তারা আশা করছে না যে এটা 2-এর বেশি যাবে।
জি ডক্টর ফরিদা খান, সিকুয়েস্ট্রেশনের প্রভাব কেমন হতে পারে বলে আপনি মনে করেন?
সিকুয়েস্ট্রেশনের প্রভাব হচ্ছে, যেমন রায়ন এখন চাচ্ছে যে ফেডারেল গভর্নমেন্টের ওয়ার্কফোর্স 10% কমাবে, এবং সিকুয়েস্ট্রেশনের এফেক্টে যেমন লিগাল সিস্টেমের উপরে হবে, সিকিউরিটি সিস্টেমের উপরে হবে, যেমন পাবলিক সার্ভিসেস আমরা যেগুলো পাই সরকারের থেকে ওগুলো হয়তো পাবো না ঠিক একইভাবে, যেমন যাদের পাবলিক লয়ার ব্যবহার করতে হয়, যথেষ্ট আয় নেই নিজেদের মানে প্রাইভেটলি একটা লয়ার কে মানে হায়ার করা, তারা হয়তো এখন পাবলিক লয়ার লিগাল সার্ভিস পাবে না ঠিক ওরকম ভাবে। তারপরে যেমন কোর্ট কেসেস একটা ল্যাগস থাকবে, তো জুডিশিয়াল সিস্টেমটা একটু স্লো ডাউন করতে হবে যদি যথেষ্ট বাজেট না থাকে। সিকিউরিটি সিস্টেমে যেমন হয়তো আমরা এয়ারপোর্টে আরো লম্বা লাইন দেখব, কারণ এখন যথেষ্ট হোমল্যান্ড সিকিউরিটি থেকেও বাদ দিতে হবে কিছুটা ওয়ার্কফোর্স। তো এখন ফেডারেল ওয়ার্কফোর্স কমলে এসব ধরনের এফেক্ট হতে পারে, এবং স্টেট আর লোকাল আপনি যদি ওয়ার্কফোর্সকে দেখেন দেখবেন কাটটা হচ্ছে বেশিরভাগ এডুকেশনে, কারণ স্টেট আর লোকাল গভর্নমেন্টের বেশিরভাগ ওয়ার্কফোর্স এডুকেশনেই ইনভলভড। শুধু এডুকেশনে না, কিন্তু কাটটা হচ্ছে বেশিরভাগ এডুকেশনে। তো এসব ধরনের পাবলিক সার্ভিস যেগুলা যুক্তরাষ্ট্রের আগে ছিল এবং আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে কমছে, এখন এগুলোর উপর চাপ আরো বেশি পড়বে।
ডক্টর আহসান হাবিব, অনেকে বলছেন, অনেককেই বলতে শোনা যাচ্ছে যে প্রধান দুই দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা সিকুয়েস্ট্রেশন নিয়ে যেসব কথাবার্তা বলছেন, যে আশঙ্কার কথা বলছেন, অনেক বাড়িয়ে চাড়িয়ে বলছেন, এবং তার লক্ষ্য বহুলাংশেই রাজনৈতিক, আপনার কি মনে হয়?
তা তো অবশ্যই, এটা মাত্র $44 বিলিয়ন কাট করা যাবে, তার জন্য এত বড় মানে বিপদ আসার কথা না। এবং ফেডারেল গভর্নমেন্টের মধ্যে অনেক রকম ডুপ্লিকেশন আছে, অনেক রকম ওয়েস্টেজ আছে, খুব অনায়াসে এগুলো কাট করে শুধু $44 বিলিয়ন না, $100 বিলিয়ন খুব সহজেই কমানো যায়। তো এটা জাস্ট রাজনৈতিক ব্যাপার বলা হচ্ছে, এবং ফেডারেল গভর্নমেন্ট তো সবসময় খরচ বাড়াতে চায়, সেই জন্য তারা কোনো মতেই কিছু কাট ছাড় দিতে রাজি না। গত সপ্তাহে আমি একটা আর্টিকেল লিখেছি এখানে পত্রিকায়, যার হেডিং ছিল ওবামাস র্যালিজ হ্যাভ দ্য ফায়ার ফাইটার্স বাট নট দ্য আনবর্ন চিলড্রেন অর ইয়ং চিলড্রেন। মানে দেখাচ্ছে যে সিকুয়েস্টার হলে ফায়ার ফাইটারদের চাকরি চলে যাবে, কিন্তু সিকুয়েস্টার রাখলে মানে বাদ যদি না করি তাহলে এই যে চিলড্রেনদের ঘরে যে বোঝা পড়বে সে কথা কেউ বলছে না। আমরা যে ওই পার্টটাকেও বলছে না যে কি ক্ষতি হতে পারে,
এবং এই চিলড্রেন তো আমাদের চিলড্রেন,
আমাদের ওটাই আমি পেপার হেডিং ছিল আর্টিকেল ইভেন ছাপা হয়েছে, এই চিলড্রেন আনবর্ন চিলড্রেন তারা সবাই আমাদের আরামের জন্য তারা কষ্ট করবে, এটা তো মানে হয় না। তো আমাদের সেটা চিন্তা করতে হবে।
আমি একটু দ্বিমত প্রকাশ করতে পারি?
অবশ্যই অবশ্যই।
আচ্ছা, এই ডেফিসিট বিষয়ে জিম টবিন, প্রফেসর টবিন নোবেল লরিয়েট, অনেকদিন আগে একটি পেপার লিখেছিলেন, সেটা হচ্ছে ডেফিসিট ডেফিসিট হু হ্যাজ গট দ্য ডেফিসিট, কারণ একজনের ডেফিসিট আর একজনের কনজাম্পশন। এবং সরকার যখন ডেফিসিট করেন তখন তারা অ্যাসেট ক্রিয়েট করে কিংবা কনজাম্পশনে সেটা চলে যায়, অতএব এটা একদম সম্পূর্ণ নিরর্থক নয়। এর একটা সামাজিক বিবর্তনের ক্ষেত্রে এর একটা বিশেষ দায়িত্ব আছে। আর দ্বিতীয় কথা হলো, যদি ডেফিসিট বেশি হঠাৎ করে বেশি কমানো হয় তাহলে জিডিপির যে অগ্রগতি সেটা ক্ষুণ্ণ হবে, এবং সেটা ক্ষুণ্ণ হলে ওই যে রেশিওটা যেটাকে বলি সবাই সচকিত হয়ে যায়, ডিওডি ডেট আউটস্ট্যান্ডিং অ্যান্ড ডিসবার্স, তার যে রেশিও জিডিপির সঙ্গে সেটা বাড়তে শুরু করবে। কিন্তু ওই নিউমারেটর ডিনোমারেটর সমস্যা আছে, যদি ডেফিসিটটা মোটামুটি মডারেট করা যায় সম্পূর্ণ না উড়িয়ে তাহলে জিডিপি গ্রোথ তো বাড়তে থাকবে। এবং এই যে ভারটা বলা হচ্ছে যে আগামী প্রজন্মের উপরে এই জগদ্দল পাথর, এটা একটু বাড়িয়ে বলা।
প্রথমত যদি গ্রোথ না হয় তাহলে কখনো আমরা আমাদের ডেট শোধ করতে পারবো না। ডেট সাস্টেনেবিলিটি অর্থাৎ যে সামনে ভবিষ্যতে আমাদের ইনকাম যথেষ্ট বাড়বে এবং আমরা ওই ডেটটা শোধ করতে পারবো, যেটা ডক্টর হাসান ইমামও কিছুটা উল্লেখ করেছেন। তো এখন আমরা যদি সরকারকে ইনভেস্ট না করতে দিই এডুকেশনের উপর, যাতে মানে এই দেশে যুক্তরাষ্ট্রে
ইনভেস্টমেন্ট ছাড়া তো গ্রোথ হবে না, জি
যে এবং ইনভেস্ট করতে না যে দি ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইত্যাদি, শুধু প্রাইভেট ইনভেস্টমেন্টের উপরে যদি আমরা রিলাই করতে চাই, তাহলে তো মানুষজন চিন্তা করে না যে সরকারের ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট এই দুটা কমপ্লিমেন্টারি, মানে একসাথে হওয়া উচিত, একটা হলে শুধু হবে না,
পরস্পর পরস্পরের সম্পূরক,
পরিপূরক।
সুতরাং আমরা যদি ইনভেস্ট না করি তাহলে সামনে আমরা জিডিপি বাড়াবো কি করে, এবং ডেফিসিট থাকুক বা ডেট থাকুক ওটা শোধ করবো কি করে? আর যদি আমরা বলি যে না আমরা এখন কোন রকম ব্যয় করতে না চাই এবং শ্রিঙ্ক করব, তাহলে আমাদের গ্রোথ কমে যাবে এবং হয়তো আমরা ছোটখাটো ভাবে অগ্রসর হব,
চালিয়ে যেতে পারবো, ঋণ শোধ হবে না।
জিরো তা তো বলতে পারি না, এবং গত 30 বছর তো আমাদের গ্রোথ ছিল কিন্তু ডেফিসিট তো এক বছরও কমেনি, এভরি ইয়ার 1981 থেকে 2009-10 একটা বছরও ডেফিসিট কমেনি, এমন সারপ্লাস কোন বছর ছিল না, এমনকি ক্লিনটন টাইমও ছিল না। সো আমরা একটা রোগে পড়ে গেছে, এটা ঠিক না করলে কোনো মুক্তি নেই।
আমি আমি একটু
বলতে পারি
যে এখানে অবশ্যই কথাটা ঠিক যে 212 সালে 2012 সালে 3.5 এক্সপেন্ডিচার ছিল, কিন্তু যদি এক্সপেন্ডিচারগুলো দেখতে হয় এর ভিতরে ইনভেস্টমেন্টের সংখ্যা অত্যন্ত নগণ্য। মেডিকেড তারা 45% নিয়েছে, ডিফেন্স নিয়েছে 19, আদার ডিসক্রিশনারি এক্সপেন্ডিচার ইন্টারেস্ট হচ্ছে 6, আর আদার ডিসক্রিশনারি এক্সপেন্ডিচার ডিসক্রিশনারি প্লাস ম্যান্ডেটারি এগুলো হচ্ছে 30। এই 15% অফ জিডিপি, এটার ভিতরে ইনভেস্টমেন্টের সংখ্যা পরিমাণ অত্যন্ত কম, এবং যে কারণে আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় অতিশয় শোচনীয় অবস্থায় পড়ে আছে।
ওইখানে ওই এক্সপেন্ডিচার গুলোকে আরো স্ট্রিমলাইন করে ওখান থেকে যথেষ্ট ইনভেস্টমেন্ট করা সম্ভব, অনেক রকম ডুপ্লিকেশন খরচ বাদ দিয়ে, তার জন্য ধার করার দরকার নেই।
জি, আমাদের হ্যালো ওয়াশিংটন এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আমরা আলোচনা করছি যুক্তরাষ্ট্র অর্থনীতির বর্তমান অবস্থা। এ প্রসঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের জন্য আলোচনার জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বিশিষ্ট 3 অর্থনীতিবিদ, ডক্টর ফরিদা খান, ডক্টর হাসান ইমাম, ডক্টর আহসান হাবিব।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া থেকে এবার কল করছেন সাইফুর রহমান উসমানি জুতু। হ্যালো,
আমার নাম সাইফুর রহমান উসমানি জুতু, লস এঞ্জেলেস থেকে।
জি বলেন ভাই।
যুক্তরাষ্ট্রের এবারে বাজেটে প্রায় $1 trillion ঘাটতি বাজেট ঘোষণা করা হয়েছে, এছাড়াও এই এত বড় এই ঘাটতি বাজেটের একটা নিশ্চয়ই পার্শ্ব প্রতিক্রিয়া আমেরিকার অর্থনীতিতে নিশ্চয় প্রভাব বিস্তার করবে। শুধু তাই নয়, এই এই টাকাটা কোথাও না কোথাও থেকে এখানে এসেছে যে নেওয়া হয়েছে এর, এবং ভবিষ্যতে এর যে আমাদের যে দেনাটা, এই দেনার দায় দায়িত্ব পরবর্তী সরকারকে হয়তো বা বহন করতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কোন ধরনের ট্যাক্স বৃদ্ধি না করে এটা কি অনেকটা জনগণকে খুশি করার জন্য কি করা হলো? কেননা আগামীতে এর দায়িত্ব কারো না কারো পড়বে এবং এই দেনার ভার বহন করতে হবে, সেক্ষেত্রে এই বিষয়টি আগামীতে এটা কেমন করে তাদের সেবা করবেন?
পরবর্তী সব সরকারকেই এই ঋণ দায় বহন করতে হয়। তো ডক্টর আহসান হাবিব, আপনি এই বাজেট নিয়ে সংক্ষেপে আলোচনা করবেন।
যে বাজেটটা তো আমি এখনো দেখিনি, বাজেটটা এখনো প্রকাশিত হয়নি, ঘাটতি তো থাকবে জানাই কথা, এবং ঘাটতির ইফেক্ট তো সবসময় থাকবে, পরবর্তী সরকারের উপর পড়তে থাকবে। এবং এর মধ্যে সবচেয়ে বড় একটা ভয়ের কথা হলো যে ইন্টারেস্ট রেটটা যদি বেড়ে যায়, যেটা আর্টিফিশিয়ালি কমায় রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে আরও $400-500 billion ঘাটতি বেড়ে যাবে। তো ওটাও চিন্তা, এটা একটা কাইন্ড অফ ফেডারেল রিজার্ভ গভর্নমেন্টকে একটা ফেভার করছে ইন্টারেস্ট রেট কম রেখে। ওইটা একটা ঘাটতির সম্ভাবনা আছে। তারপরে হেলথ কেয়ার নতুন সিস্টেমে ঘাটতি বাড়বে। তো এই যে $1 trillion দেখছি, এটা কাইন্ড অফ একটা লো পার ভ্যালু, এটা আরও বাড়তেও পারে ওই সমস্ত ঘটনা প্রকাশিত হলে। এবং তার জন্য ভবিষ্যৎ সরকারগুলো, যেমন আজকের বিপদ আমরা হচ্ছে বিকজ রেগান বুশ ক্লিন্টনের সময় ঘাটতির জন্য, আজকে ওবামার এই বিপদ, ওবামার এই ঘাটতির জন্য নেক্সট প্রেসিডেন্টের বিপদ আরও বাড়বে
পরবর্তী সব সরকার কি
এটা চলতে।
জি ডক্টর হাসান ইমাম, এই যে ডক্টর হাসান হাবিব বললেন যে আর্টিফিশিয়ালি ইন্টারেস্ট রেট কম রাখা হয়েছে, খুব সংক্ষেপে ব্যাখ্যা করবেন?
রাখা হয়েছে এই কারণে যে মানি সাপ্লাই বাড়ানোর জন্য যে ক্যাশ বেস এক্সপানশন, যেটাকে ওরা এই ফেডারেল রিজার্ভ বলেছে কোয়ান্টিটেটিভ এক্সপেন্ডিচার, কোয়ান্টিটেটিভ এক্সপানশন 1 and 2, এবং সেই কারণে ইন্টারেস্ট রেটটা কমে গেছে। এটা তো নির্ভর করে না, ফেডারেল রিজার্ভ তো ইচ্ছা করে বলতে পারে না যে আমি এর বেশি দেব না। যে ধরনের ডিমান্ড বাজারে তার উপরে ইন্টারেস্টটা নির্ভর করে। অতএব যদি বাজারে লিকুইডিটি থাকে এবং ডিমান্ডটা তেমন না যাতে করে ইন্টারেস্টটা বাড়তে পারে, তাহলে এ নিয়ে তো খুব বেশি এই মুহূর্তে ভবিষ্যৎ চিন্তা করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে নিয়ে খুবই বেশি দুশ্চিন্তাগ্রস্ত নাও হওয়া যায়। আর একটা কথা একটুকে বলা হলো যে ওই যে $1 trillion যে ঘাটতি, এই ঘাটতি আমরা যদি হিসাব দেখি যে সে রেভিনিউ বাজেট, সরকারের বাজেটে দুটো জিনিস, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে ট্যাক্স এক্সপেন্ডিচার। এই ট্যাক্স এক্সপেন্ডিচারের পরিমাণটা একই, এবং সেই ট্যাক্স এক্সপেন্ডিচার হচ্ছে এসেনশিয়ালি ওই হাউসহোল্ড এই মর্টগেজ ডিডাকশন, অয়েল অ্যান্ড গ্যাস সাবসিডি, ওই অন্যান্য জিনিস। এখন সেগুলো যদি কিছুটা কমানো যায় তাহলে এই ঘাটতির পরিমাণটা সেই একইভাবে কমতে থাকে।
জি, ওয়াশিংটন ডিসি থেকে এবারে কল করছেন সারা। হ্যালো,
আমার নাম সারা, আমি ওয়াশিংটন ডিসি থেকে বলছি।
জি,
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার একটি বিরূপ প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ, যেটাকে আমরা স্টুডেন্ট ফান্ড বলি, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং স্কলারশিপ পেতে সমস্যা হচ্ছে, এবং লোন নিলেও, স্টুডেন্ট লোন নিলেও হাই ইন্টারেস্টে নিতে হচ্ছে, যার ফলে স্টুডেন্টরা ফ্রাস্ট্রেটেড হয়ে ড্রপ আউট করছে এবং তাদের গ্র্যাজুয়েশন ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, স্টুডেন্টদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? ধন্যবাদ।
চমৎকার প্রশ্ন সারা। ডক্টর ফরিদা খান, আপনি তো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট, তো উত্তর দেবেন সারার?
হ্যাঁ, এবং এই এই সিকোয়েস্ট্রেশনে যত রকম ফাইন্যান্সিয়াল এইড দেওয়া হতো ওটা এখন কমে গেছে, এবং রায়ানের প্রপোজালে আছে যে গ্র্যান্ট এলিমেন্ট গুলাও কমে যাবে, যেমন পেল গ্র্যান্ট দেওয়া হয় অনেক ছাত্রছাত্রীদেরকে যারা কোয়ালিফাই করে, যাদের ইনকাম যথেষ্ট কম, এবং এটাও কমে যাবে। সুতরাং আমি আগে যা বলছিলাম যে এডুকেশনের উপরে বেশ স্ট্রেস দেওয়া হচ্ছে এই বাজেটে, এডুকেশন মানে পাবলিক এডুকেশন ফান্ডিং, টিচারদের ফান্ডিং, স্টুডেন্টদের লোন ফান্ডিং, এবং পুরো পাবলিক ইনস্টিটিউশনে যেসব রেভিনিউ দেওয়া হতো আগে ওগুলো কমে যাচ্ছে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই যে উইসকনসিনে ধরেন 20 বছর আগে প্রায় 60-70% এডুকেশনের বাজেট ইউনিভার্সিটিতে আর কি আসতো ফেডারেল গভর্নমেন্ট থেকে, কিন্তু এবং স্টেট গভর্নমেন্ট রেভিনিউ থেকে, কিন্তু এখন সেটা কমে ধরেন 45% হয়ে গেছে, এবং বেশিরভাগ বাজেট আসতে হয় স্টুডেন্টের টিউশন থেকে। সুতরাং টিউশনটা বাড়াতে হচ্ছে, যেহেতু যুক্তরাষ্ট্রের ডেমোগ্রাফি এখন যেরকম, যথেষ্ট স্টুডেন্ট নেই, মানে স্টুডেন্টের সংখ্যা বাড়ছে না, কারণ বেশিরভাগ মানুষ এখন বয়স্ক হয়ে যাচ্ছে, সুতরাং কলেজ যাওয়ার মতো বয়স নেই আর কি। তো সেই হিসাবে যদি স্টুডেন্টের সংখ্যা না বাড়ানো যায় তাহলে টিউশন তো বাড়াতেই হবে। তো টিউশন বাড়ালে এখন অনেকেই আর আর ঠিক ইউনিভার্সিটি যেতে পারছে না আগের মতো, তাদের বেশি কাজ করতে হচ্ছে, এবং কাজ করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হচ্ছে। সুতরাং এগুলো আমরা দেখছি যে গ্র্যাজুয়েশন রেটস মানে একটা স্টুডেন্টের গ্রাজুয়েট করতে 6, 7, 8, 9 বছর লাগছে, কিন্তু এদিকে ধরেন সরকার বলছে যে তোমাদের পারফরমেন্স বাড়াও, তোমরা গ্রাজুয়েশন রেট আর একটু কমাও। গ্রাজুয়েশন রেট অর্থাৎ মানে আমি বলছি যে ছাত্রছাত্রীরা যাতে 5-6 বছরের মধ্যে গ্রাজুয়েট করতে পারে, ওরকমভাবে পড়াও এবং ওরকমভাবে তাদেরকে এনকারেজ করো, কিন্তু সেটা তো সম্ভব না। তাদের যথেষ্ট এখন ইনকাম নাই, স্টেট সাপোর্ট নাই এবং অনেক ঋণ আছে, সুতরাং তাদের কাজ করতে হচ্ছে।
হ্যাঁ, অনেক অনেক ছাত্রছাত্রীও তো পড়ার মাঝখানে ব্রেক নেয়, কিছুদিন চাকরি করে, অর্থ জমা করে, আবার গিয়ে পড়াশোনা শুরু করে, তাই তো?
সেটা করে এবং বা পড়ার সাথে সাথে চাকরি করে। যেমন এখানে আমাদের ইউনিভার্সিটিতে আমরা দেখতে পারি যে একটা অ্যাভারেজ ছাত্র বা ছাত্রী ধরেন সপ্তাহে 15-20 ঘন্টা কাজ করছে এবং তার সাথে পড়ছে।
অবশ্যই। আমাদের পরবর্তী কলার দোহা কাতার থেকে কল করছেন নূর মোহাম্মদ। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। নূর মোহাম্মদ দোহা কাতার থেকে বলছি। আজকের বিজ্ঞ প্যানেলে আমার প্রশ্ন হলো, বর্তমানে যুক্তরাষ্ট্রের যে বিশাল অর্থনৈতিক ঘাটতি তা সংকুলন করা কি সম্ভব হবে, তবে কিভাবে? ধন্যবাদ সবাইকে।
এটা কমানো সম্ভব হবে কি ডক্টর হাসান হাবিব?
আমি তো মনে করি কোন উদ্যোগ দেখছি না যেটা সম্ভব হচ্ছে বলে কমানো। যেভাবে বেড়ে গেছে হয়তো অল্প কিছু কমাতে পারে, কিন্তু কমানো কমাতে গেলে একটা বিশাল চেঞ্জ আসবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে বলা হয়নি, আমরা বলি রিসেশন হয়েছে এবং রিসেশন থেকে বের হতে গেলে ডেফিসিট লাগবে, কিন্তু কেনিশন ইকোনমিক্সে যে ডেফিসিট করতে বলে সেই রিসেশন আর এই রিসেশন এক না। এটা ডিমান্ড ঘাটতির জন্য হয়নি, এটা হয়েছে স্ট্রাকচারাল কারণে, বিকজ আমেরিকা কম্পিট করতে পারতেছে না। এবং এইটাকে আমি ডিসিশন না বলে বরং বলে রিয়েলাইজেশন, আমরা নতুন লেভেলে যাচ্ছি, মানতে হবে এটা গ্লোবালাইজেশনের যুগে, এটা অন্যভাবে দেখতে হবে, কেনিশন ইকোনমিক্স এটা সলিউশন হবে না।
জি, আমাদের পরবর্তী কলার নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক থেকে কল করছেন এবারে শামিমা রা। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামিমা রা বলছি।
জি,
আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকায় সিকুয়েস্টার অর্থাৎ ব্যয় সংকোচনের ফলে সামরিক বাহিনীর প্রস্তুতি শ্রথ হবে, এই নিয়ে রাজনীতিবিদদের মাথা ব্যথার অন্ত নেই, কিন্তু তাতে যে অন্যান্য বেসামরিক খাতের ব্যয় সংকোচন, সাধারণ পরিবারের প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ব্যয় সংকোচন যে অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আপনারা কিছু ভাবছেন কি? ধন্যবাদ।
অসামরিক খাতে সিকুয়েস্ট্রেশনের প্রভাব নিয়ে চিন্তিত আমাদের শ্রোতা শামিমারা। ডক্টর হাসান ইমাম বলবেন?
শামিমারার মন্তব্যটি সুচিন্তিত মন্তব্য আমি মনে করছি। এদেশে রাজনৈতিক দলগুলোর পক্ষে, সবার জন্য না কিন্তু বেশিরভাগ সদস্য রাজনৈতিক দলগুলোর, তাদের কাছে ডিফেন্স একটা স্বর্গীয় মর্যাদা ধারণ করে, এবং সেটা কাটের জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে তারা মনে করে যে জগৎ প্রায় ধ্বংস হয়ে যাবে। কথাটা ঠিক না, এখন কেউ কেউ রাজি হচ্ছে যে কিছু কিছু কমানো যায়, সেখানে কমানো যায়, কিন্তু অপেক্ষাকৃত কমতি যদি ওই বেসামরিক খাতে হয়, অপেক্ষাকৃত বেশি কমতি যদি বেসামরিক, সেটা ভবিষ্যতের জন্য ভয়াবহ। যে কথা ফরিদা খান একটু আগে বলেছেন যে শিক্ষা ক্ষেত্রে এর ফলাফলটা কি হতে পারে, শিক্ষা স্বাস্থ্য দুটো ক্ষেত্রেই আর কি, শিক্ষা ক্ষেত্রে হচ্ছে ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট, সেটা যদি কমানো হয় তাহলে একটা দেশের ভবিষ্যৎকে স্যাক্রিফাইস করা হয়, সেটা খুবই দুঃখজনক হবে। আমি আশা করব যে এই যে বাজেটের যে নেগোসিয়েশন হবে, যে দুটো ডুয়েলিং প্ল্যান, সিনেট প্ল্যান এবং হাউস প্ল্যান, এই প্ল্যানগুলোর যে একটা সমঝোতা তো আসতে হতেই হবে, আর সেই সমঝোতা যে এই ইনভেস্টমেন্ট যেগুলো সোশ্যাল ইনভেস্টমেন্ট, সোশ্যাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেগুলো, সেগুলো যাতে একটু রক্ষা পায় সেই প্রচেষ্টা থাকবে। আমি মনে করি সিনেট প্ল্যান মানে ডেমোক্রেটিক প্ল্যানে এ বিষয়ে কিছু বিবেচনা নিশ্চয়ই আছে।
জি, যুক্তরাষ্ট্র অর্থনীতির বর্তমান অবস্থা এ প্রসঙ্গে আমাদের আজকের এ হ্যালো ওয়াশিংটনের আলোচনা। প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বলে রাখা দরকার, এই অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাঁদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন। কল করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ইমরান ফিরোজ। হ্যালো,
আমার নাম ইমরান ফিরোজ।
জি,
অ্যাশবার্ন ভার্জিনিয়া থেকে। আমার প্রশ্ন হচ্ছে, এই সিকুয়েস্ট্রেশন আমাদের ফেডারেল এডুকেশন প্রোগ্রামের উপরে কি ধরনের প্রভাব ফেলবে? মোর স্পেসিফিকলি, স্টেট এবং লোকাল স্কুল ডিস্ট্রিক্ট সাপোর্টের জন্য কি ধরনের পরিবর্তন এবং প্রভাব বিস্তার করবে এই সিকুয়েস্ট্রেশন? আমরা একটু চিন্তায় আছি।
জি, ডক্টর আহসান হাবিব, আপনিও তো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট।
সিকুয়েস্ট্রেশনের ইফেক্ট তো আমি এডুকেশনে খুব একটা দেখছি না। এটা সামান্য, টোটাল অ্যামাউন্টই 44 বিলিয়ন, এবং বেশিরভাগ কথা হচ্ছে অন্যান্য সেক্টর। এডুকেশনে অতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না, এবং যেটুকু প্রভাব পড়তেও পারে, আমি যেটা আগেই বলেছি, যেটা খুবই সহজে অন্যান্য সেক্টর থেকে টাকা সেভ করে এসেনশিয়ালস প্রোগ্রামগুলো রাখা কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নাই। তো এডুক সিকুয়েস্ট্রেশন যদি আমেরিকান এগুলো সহ্য করতে না পারে, এটাকে দিয়ে ভয় দেখায়, তাহলে তো এই কোনো জীবনে কোনোদিন ডেফিসিট ট্যাকেল করতে পারবে না। তো $44 বিলিয়ন এক বছরে পিনাটস, সামান্য ব্যাপার। এটা এত আলোচনা করা সব রাজনৈতিক, প্র্যাকটিক্যালি এটা কোনো সিগনিফিকেন্স আছে বলে আমি মনে করি না।
না, কিন্তু অর্থনীতি বিশাল, সেই জন্য ভয়টাও বিশাল হয়ে দেখা দিচ্ছে।
না, অ্যামাউন্ট তো মাত্র $44 বিলিয়ন কাটা হচ্ছে, তার চেয়ে বেশি তো ওয়েস্টই আছে চারদিকে।
না না, কিন্তু ভবিষ্যৎটা কি সেটা বিবেচনা করতে হবে। এই 10 বছরে এই সিকুয়েস্ট্রেশন যে প্ল্যান, যে অ্যাক্ট, সেটা তাতে 1.5 ট্রিলিয়ন ধরা হয়েছে।
1.2 ট্রিলিয়ন।
হ্যাঁ, না না না, শেপটা দেখবেন আপনি, 1.5, যাকে ধরে নিই 1.2ই হবে। কিন্তু তা যদি হয়, তাহলে এই যে ক্রমাগত যে কাটগুলো আসবে এবং সে তার থেকে এডুকেশন যে নিষ্কৃতি পাবে, তা ঠিক না।
না, কিন্তু এরাও দেখেন, 10 বছরে কিন্তু 1.2 ট্রিলিয়ন কাট হবে, কিন্তু খরচ কমবে না, খরচ বাড়বে $4 ট্রিলিয়ন বেশি। মানে এটা হচ্ছে গ্রোথ থেকে কমানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্ট এখনো কমানো শুরু করিনি। সেটা যেদিন শুরু করবো, সেদিনই বুঝবো আমরা ডেফিসিটকে আমরা কমাচ্ছি। এই সিকুয়েশন পুরোটাই কিন্তু প্রজেক্টের গ্রোথ থেকে কমানো হচ্ছে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট গত বছর থেকে এবছর বেশি হচ্ছে খরচ।
আপনি যদি একটু প্রজেকশনসগুলো দেখেন, যেমন ও অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট থেকে যে প্রজেকশনস দিয়েছে এডুকেশনে, যেমন 2012 $153 বিলিয়ন ছিল, কিন্তু এটা প্রজেকশন 2016 এটা $117 বিলিয়ন হয়ে যাবে। সুতরাং মানে অ্যাকচুয়াল নাম্বারটা কমে যাচ্ছে,
রিয়েল নাম্বার,
অ্যাকচুয়াল নাম্বার, এরকম না যে স্টেডি থাকছে বা গ্রোথ কমছে বা ওরকম কিছু। শুধু একমাত্র আর বেশিরভাগ জিনিস, যেমন ডিফেন্সও কমার কথা আর কি, কিন্তু পেনশনটা তো বাড়ছে, পেনশন তো বাড়বেই। তো পেনশন, হেলথ কেয়ার, এইগুলো আমরা জানি যে বাড়বেই। সুতরাং এর জন্য আমরা যদি এই মানে কাটের উপরে নির্ভর করি, তাহলে আমাদের অন্যান্য জিনিস, এডুকেশন ইত্যাদি কাটতেই হবে। ব্যাপারটা হচ্ছে যে কেন আমরা ট্যাক্স বাড়াতে পারবো না, সেটা আমরা কখনো মানে এই ব্যাপারে আমরা আলোচনাও করতে চাই না। এবং এটা কেন জানি রিপাবলিকান পার্টির এত ডমিনেন্স বলে এই কথাটা আসছেই না। এবং হয়তো আমাদের এখনই ট্যাক্স দেওয়া উচিত, আমাদের সন্তানদের না।
হ্যাঁ, মানে এখন আমরা দিলে পরে আমাদের সন্তানদের উপরে এর চাপটা কম পড়বে,
সেটা আমি চাই। রাইট, আমি চাই যে আমাদের খরচ আমরাই বহন করি।
জি, অ্যাবসলিউটলি। ফার্মি নাসেরের কল এবার। ফার্মি নাসের কল করছেন মেরিল্যান্ড থেকে। হ্যালো,
আমি ফার্মি নাসির বলছি মেরিল্যান্ড থেকে। আজকের আলোচনার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে সিকুয়েস্ট্রেশনে যে এত প্ল্যান, বাজেট কাট, সবাই বলছে যে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে এবং ইকোনমি আবার রিসেশনের দিকে চলে যাবে, এটার উপরে আপনার মতামত কি? ধন্যবাদ।
মোটামুটি তো আলোচনা হয়েছে এ নিয়ে। ডক্টর হাসান ইমাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, খুব সংক্ষেপে মন্তব্য করবেন।
যদি এই সিকুয়েস্ট্রেশনটা এই 2013 শেষ হয়ে যায়, ভবিষ্যতে এটা এই ধরনের ঘটনা না ঘটে, তাহলে সিবিও, কংগ্রেশনাল বাজেট অফিসের ধারণা যে 6% কমবে, অন্যরা একটু বেশি মনে করে, কিন্তু ওই কাছাকাছি থাকবে। এবং অতএব আমি মনে করি যে গ্রোথ রেটটা খুব বেশি, যে প্রথম কথা গ্রোথ রেটটা 2.5 বেশি না, এবং সেটা খুব বেশি সংকুচিত হওয়ার সম্ভাবনা
দুই এর ঘরেই থাকবে বলে বেশিরভাগ অর্থনীতিবিদরা ইয়ে করছেন। জি, মুশতাক আহমেদ আমাদের পরবর্তী কলার। মুশতাক আহমেদ কল করছেন ওয়াশিংটন ডিসি থেকে। হ্যালো,
আমার নাম মুশতাক আহমেদ, আমি আপনার ওয়াশিংটনে থাকি, আমি ফেডারেল ব্যাংকে কাজ করি। আমার কোয়েশ্চেন হলো যে আমাদের জিডিপি লাস্ট কোয়ার্টারে খুবই খারাপ অবস্থা হয়েছে, এখন যদি এই সেকুয়েস্ট্রেশন যখন হবে এবং দ্যাটস গোনা ইম্প্যাক্ট লং টার্ম, হ্যাঁ এটা তো তাড়াতাড়ি হবে না, আমাদের জিডিপি ইউএস এর জিডিপি কতটা ক্ষতিকর হতে পারে?
ডক্টর ফরিদা খান,
এটা সম্বন্ধে আমি কিছুটা বলছিলাম যে জিডিপি গ্রোথের উপর এফেক্ট হবে। এখন এরকম হতে পারে যে অন্যান্য ইন্ডিকেটার্স থেকে, যেমন আজকে রিটেল সেলস বেড়েছে এই কোয়ার্টারে, এই রিপোর্টটা বের হয়েছে, তারপর ধরেন যদি তেলের দাম কমে, এখন চাভেজের ভেনেজুয়েলায় অন্য কোনো সরকার আসে যেটা ইউএস এর জন্য আর একটু মানে আরো ভালো হয়, তাহলে এই ধরনের ছোটখাটো যদি ভালো খবর আসে এবং কনফিডেন্সটা বাড়ে, ইকোনমিক কনফিডেন্স, হয়তো প্রাইভেট সেক্টরের মানে ইনভেস্টমেন্ট বাড়বে এবং প্রোডাকশন বাড়বে, ওরকম ভাবে গ্রোথটা রিকভার করতে পারে। কিন্তু সরকারের যেই সাহায্যটা দেওয়া উচিত প্রাইভেট সেক্টরকে রিকভার করার জন্য, সেটা তো দেওয়া হচ্ছে না, যে যার জন্য আমরা এই স্লো গ্রোথে আটকে আছি। তো এখন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন বার্নানকে বলেছেন যে 2016 নাকি আমরা হয়তো 6% আবার চলে যাব, কিন্তু এটা তো বলা মুশকিল যে এখন কংগ্রেস কি করে এবং ফেডারেল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি হয়, ট্যাক্সের
তার উপর নির্ভর করবে,
পলিসি কি হয়, এটার উপর টোটালি নির্ভর করবে ব্যাপারটা কি হয় সামনে।
প্রফেসর আহসান হাবিব খুব সংক্ষেপে যোগ করবেন কিছু?
একটা সোনালী সম্ভাবনা আছে আমেরিকার ইকোনমির, শেল গ্যাস প্রচুর পাচ্ছে, শেল গ্যাসের ইকোনমি খুব এক্সপ্লোড করতেছে বিভিন্ন স্টেটে, আমাদের এখানে মিশিগান, ওহাইও, নর্থ ডেকোটা, ওখান থেকে আমাদের এনার্জি এত সস্তা হয়ে যাবে যাতে প্রোডাকশন কস্টে একটা ইফেক্ট ভালো হবে, সেটা ইকোনমিকে কিছুটা সাপোর্ট করবে আমি মনে করি।
আর ডক্টর হাসান ইমাম, শেষ কথা খুব সংক্ষেপে,
কি বিষয়
এই যে ইয়ে কি হবে মুশতাক আহমেদ যে কল করলেন?
ও, একটা হচ্ছে যে এক কোয়ার্টারের জিডিপি গ্রোথটা তারা সারা বছরকে ইঙ্গিত করে না, এবং সিজনালিটি বলে একটি কথা আছে আর কি। এবং একটু আগে ফরিদা খান যে কথাটি বলছিলেন যে এই মুহূর্তে এই বর্তমান কোয়ার্টারে অন্য ধরনের রিপোর্ট পাওয়া গেছে, আমি সবসময় বলবো যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো অবস্থাতেই 2-2.5% বেশি জিডিপি হার বাড়বে এটা আশা করাটা একটু অযোগ্য
এই মুহূর্তে। www.voanews.com/bangla/hellowashington শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে বিশিষ্ট তিন অতিথি উত্তরদাতা, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমাম, উইসকানসিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ফরিদা খান, পার্কসাইড কেনোসা উইসকানসিন থেকে, এবং ডিট্রয়েট মিশিগান থেকে এড্রিয়ান কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর আহসান হাবিবকে ধন্যবাদ জানিয়ে, শ্রোতাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং যাদের প্রশ্ন নিতে পারলাম না তাঁদের কাছ থেকে মাফ চেয়ে সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।